রহমান রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 2 মার্চ, 18 ফাল্গুন এবং ফার্সি 12 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে রমজানকে সামনে রেখে পণ্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক সাপ্তাহিক আলোচনা। এরপর প্রান্তিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। লোহিত সাগরে ইহুদিবাদ ইসরায়েল বিরোধী অভিযানে সামরিক বিস্ময় প্রদর্শন করার হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। গাজায় গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় 7 ইহুদিবাদী পণবন্দী নিহত হয়েছে বলে খবর দিল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে পেঁয়াজের উচ্চ মূল্য কমাতে চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু। এবং ভারতে বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হল তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তাদের ইসরায়েল বিরোধী অভিযানে সামরিক বিস্ময় প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমাদের সামরিক অভিযান চলবে এবং আমাদের কাছে এমন কিছু বিষয় রয়েছে যা শত্রুরা কল্পনাও করেনি। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত জানুয়ারি মাসে ইঙ্গোমার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করেছে সানা। মালিক আল হুতি বলেন, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এখন পর্যন্ত 54টি জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, গত মধ্য নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ বাব আল মান্দাব প্রণালী অতিক্রম করতে পারেনি বললেই চলে। ইঙ্গোমার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালানোর পর তাদের কাছ থেকে বেদনাদায়ক জবাব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 7 ইহুদিবাদী পণবন্দী নিহত হয়েছে বলে খবর দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা খবর জানিয়ে বলেছেন, তারা এর আগে একদল ইসরায়েলি পণবন্দীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং তাদের ধারণা ছিল ইসরায়েলি বিমান হামলায় হয়তো তাদের কেউ কেউ নিহত হয়েছেন। তিনি বলেন, কিন্তু গত কয়েক সপ্তাহে ব্যাপক অনুসন্ধানের পর তারা নিশ্চিত হয়েছেন যে ইহুদিবাদী শত্রুদের বিমান হামলায় সাত ইসরায়েলি পণবন্দী ও তাদের পাহারায় নিযুক্ত বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। আবু ওবায়দা বলেন, গত 23 ডিসেম্বর তারা এক ভিডিওতে যে তিন বয়োবৃদ্ধ জীবিত পণবন্দীর বক্তব্য প্রকাশ করেছিলেন, তারা ওই নিহত সাত পণবন্দীর মধ্যে রয়েছেন। ওই তিন নিহত ব্যক্তির মধ্যে একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু বলে আবু ওবায়দা জানান। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে। এই ওয়েবসাইট 60টিরও বেশি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং করেছে। ওই র্যাঙ্কিংয়ে ইরানকে 14তম স্থান দেওয়া হয়েছে। এই র্যাঙ্কিংটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামে পরিচিত একটি কমিটি তৈরি করেছে। সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণসহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করে তা নির্ণয় করা হয়েছে। সিরিয়ায় ইহুদিবাদ ইসরায়েলের বিমান হামলায় ইরানের একজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌশাখার কর্মকর্তা রেজা জারি শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বানিয়াস বন্দরে ইসরায়েলি বিমান হামলার শিকার হন। IRGC-র নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জারির সঙ্গে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লারও দুই সদস্য শহীদ হয়েছেন। বিবৃতিতে আর কোনো তথ্য জানানো হয়নি। দখলদার ইসরায়েল প্রায়ই সিরিয়ার অভ্যন্তরে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালায়। বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সামরিক উপদেষ্টারাও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে ভর মৌসুমে পেঁয়াজের উচ্চ মূল্য কমাতে চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি দাবি করেছেন, রমজানের আগে যেন ভোক্তাদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না হয় তারা সে ব্যবস্থা নিচ্ছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার 13তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, WTO-তে ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে একটা মিটিং ছিল, সেখানে উনি এই চিঠি ইস্যু করার নির্দেশ দিয়েছেন। চিঠি ইস্যু হয়ে গেছে, আমাদের হাতে চিঠির কপিও এসে গেছে, কাল আমরা চিঠি পেয়েছি বলে জানান প্রতিমন্ত্রী। আহসানুল ইসলাম টিটু বলেন, এ সপ্তাহ থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। আমাদের লক্ষ্য হল রমজানের আগে যেন ভোক্তাদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না হয়। গেল 7-9 ফেব্রুয়ারি দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করেছেন। সেই বৈঠকে ভারত থেকে রমজানের আগে 50,000 টন পেঁয়াজ এবং 1,00,000 টন চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে।
আপনি যদি 1 তারিখেই কাঁচা বাজারে চলে যান তাহলে তো একটু সময় লাগবে। তো আমরা যেটা বলেছি সেটা হলো যে 1 তারিখ থেকে মিলগেটে MRP 163 ধরে বাজারে পাঠাবে এবং 2-1 দিনের মধ্যে জিনিসটা রেশনালাইজ হয়ে যাবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে অত্যাচারী ও বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এসবের জবাব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই কটাক্ষ করেন। এদিকে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপির অভিযোগ, এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে মোদি আদানির দুর্নীতি, যার পরিমাণ $120 বিলিয়ন। এদিকে ভারতে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিএএ বাস্তবায়ন করার কথা বলার পর এই হুঁশিয়ারি দেওয়া হল। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বা ক্যার বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সিএএ বাস্তবায়ন করার কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই ইস্যুতে তৎপরতার মধ্যে বিজেপির শাসিত অসমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার থেকে অসমের গুয়াহাটি শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সকালে দিশপুরে টহল দিয়েছে নবনিযুক্ত কমান্ডো বাহিনী। পুলিশের মহাপরিচালক জিপি সিংহ এক বার্তায় 2019 সালে সিএএ বিরোধী আন্দোলনে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বলেছেন, 2019 সালের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না, গুয়াহাটিবাসী নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। অন্যদিকে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ বলেছেন, তারা একটা যুদ্ধে নেমেছেন, দেশের গণতন্ত্র ও জাতির স্বাভিমান রক্ষার যুদ্ধ, তাই পুলিশের কোনো চাপেই দলীয় নেতাকর্মীরা বিচলিত হবেন না। প্রসঙ্গত আশু এবং অসম জাতীয় পরিষদের দাবি, তাদের নেতাকর্মীদের থানায় ডেকে পাঠিয়ে তারা আন্দোলন করবেন না বলে মুচলেকায় সই করিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য বলেছেন, ওই আইনে আপত্তি থাকলে রাজ্যে ক্যা বিরোধী আন্দোলন না করে সংশ্লিষ্ট পক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু ক্যা বিরোধীরা এতে কান না দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেছেন, তারা সিএএ মানবেন না। অবৈধ বাংলাদেশিদের রক্ষাকারী, অসাংবিধানিক, সাম্প্রদায়িক, আদিবাসী বিরোধী, অসম চুক্তি লঙ্ঘনকারী সিএএ এর বিরুদ্ধে আন্দোলন আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে বিশ্বের 12টিরও বেশি দেশের সংসদ সদস্য ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইন প্রণেতা এক চিঠিতে বলেছেন, আমরা জানি যে আমাদের দেশগুলোর মধ্য দিয়েই ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করেই ইসরায়েলি সেনারা গাজার 30,000 মানুষের জীবন কেড়ে নিয়েছে। এসব এমপি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালাতে ইহুদিবাদ ইসরায়েলকে মার্কিন সরকার সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সহিংসতা বলে উল্লেখ করেছেন। মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্রেট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে অশ্রুভারাক্রান্ত কণ্ঠে এ অভিযোগ করেন। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যা এবং 10 লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করে দেয়া কোনো পররাষ্ট্রনীতি নয়, এটি সেই সব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্রনিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়। ব্রিটিশ পার্লামেন্টের একটি উপনির্বাচনে ভূমিধস বিজয়ের পর জর্জ গ্যালাওয়ে বলেছেন, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ করার জন্য নতুন ম্যান্ডেট নিয়ে এসেছেন। গ্যালাওয়ে বৃহস্পতিবার রোজডেল উপনির্বাচনে আশ্চর্যজনকভাবে বিপুল বিজয় অর্জন করেন। ইরানের প্রেস টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে গ্যালাওয়ে বলেন, বুধবার আমি প্রথম যে কাজটি করতে যাচ্ছি সেটি মূলত প্রধানমন্ত্রীর প্রশ্ন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি যে এই হাউজের আমি একমাত্র সদস্য, আমি গাজায় হত্যা বন্ধ করার জন্য নতুন ম্যান্ডেট নিয়ে এসেছি, আপনি গাজায় গণহত্যা বন্ধের পদক্ষেপ নিন। ব্রিটিশ এমপি বলেন, একটি যুদ্ধবিরতি প্রয়োজন কিন্তু সেটাই যথেষ্ট নয়, গাজায় একটি সাময়িক বিরতি, একটি মানবিক বিরতি, একটি সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়, গাজায় ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী বাবুল আক্তার।
ইসলামী প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীদের আবারও চরমভাবে হতাশ করেছে। ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার ইরানের জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইরান জুড়ে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া এই নির্বাচন 16 ঘন্টার পর অতিরিক্ত সময় বাড়িয়ে রাত 12টায় শেষ হয়। নির্বাচনের কিছুদিন আগে, যেমনটি ইরানের আগের নির্বাচনের মতো হয়ে থাকে, আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপকামী বিবৃতিতে দাবি করেছিলেন যে ইরানের নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র, দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইরান বিষয়ে দেশটির বিশেষ দূত সহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ইরানের নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার দাবি করেন যে, আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে। আমেরিকার নির্বাচন ব্যবস্থার সুস্পষ্ট দুর্বলতা উল্লেখ না করে মিলার দাবি করেন যে, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় একটি অগণতান্ত্রিক এবং অস্বচ্ছ নির্বাহী নির্বাচনী ও বিচার ব্যবস্থা রয়েছে। মিলার তার বিবৃতিতে দাবি করেন যে, ইরান সরকার এই নির্বাচনগুলোকে গণতন্ত্রের প্রদর্শন হিসেবে ব্যবহার করতে চায় এবং ইরানের জনগণ জানে যে এই নির্বাচনগুলো, এগুলোর ফলাফল যাই হোক না কেন, এটি তাদের স্বার্থে কোনো কাজে আসবে না, এবং আমরাও ইরানি জনগণের সঙ্গে একমত। ইরান বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি ইরানের সরকারের উপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিয়ে দাবি করেন যে, আমরা স্বাধীন ও গণতান্ত্রিক ভবিষ্যতের লড়াইয়ে ইরানের জনগণের পাশে দাঁড়াব। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষ্ঠুর এবং অন্যায় নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতপক্ষে সমস্ত অর্থনৈতিক চাপ ও তাদের জীবনযাত্রার নানা অভিযোগ সত্ত্বেও ইরানের জনগণ দেশের সম্মান রক্ষা করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং এভাবে ইসলামী ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র ব্যর্থ করতে তারা সফল হয়েছে। নির্বাচনে ইরানি জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ছিল এই যে, যদিও তারা ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক চাপে রয়েছে, তবে ইরান বিরোধী তৎপরতা এবং ইসলামী সরকার ব্যবস্থাকে দুর্বল করার শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা অনেক বেশি সচেতন এবং ব্যাপক সতর্ক।
প্রতিবেদনটি শুনলেন দৃষ্টিপাতের। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে। সরকার নির্ধারিত দামে মিলছে না সয়াবিন তেল। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে অস্বস্তি বাড়ছে এখন থেকেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বছর জুড়ে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার লেগে থাকে এমনিতেই। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের। অবস্থার আরও বেগতিক হয় রমজান মাস এলেই। রোজার দিনগুলোতেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থাকে লাগামহীন। অথচ প্রতিবারই রমজান এলে সরকারের সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে। বলা হয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো।
তেলের দাম কমার কথা ছিল, এখন বর্তমানে তেলের দাম কমছে। 780 টাকা দিয়ে আমরা তেল নামাইছি, আজকা তো 890 টাকা বিক্রি করতেছি।
সরকার ঘোষণা দিচ্ছে লিটার প্রতি 10 টাকা কমবে, কিন্তু 1 পয়সা কমে নাই।
তবে রমজানকে সামনে রেখে বাজারে এর মধ্যে অস্বস্তি বাড়ছে, উদ্বেগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের। এ দোকান ও দোকান ঘুরেও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না অনেকেই। প্রতিদিনের ডাল ভাতের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পার কেজিতে 10 টাকা করে কেজিতে পারছে। যেমন গত সপ্তাহে আমরা মুরগি বেছি 190 টাকা 200 টাকা, এই সপ্তাহে বেঁচেছি 200-210 টাকা।
রমজানের কারণে কিছুটা আসলে বাড়তেছে, হয়তো পার কেজিতে 5-10 টাকা করে বাড়তেছে।
বোয়াল মাছ 500-600, পাঙ্কাস 400-500, আর মাছ 1900 টাকা।
মাছের দাম অনেক বেড়ে গেল হঠাৎ করে, এটা তো আসলে আমাদের পক্ষ বোধ হয় মধ্যবিত্ত পরিবার এটা কখন কিনতে পারবে।
অনেকে অতি প্রয়োজনীয় পণ্য কিনে চুপচাপ বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ছোলা, অ্যাঙ্কর ডাল, বেসন ও ট্যাংয়ের দাম। আর আগে থেকে বাড়তি চিনি, তেল, আটা, ময়দার দাম এখনও কমেনি। অবশ্য এর পেছনে এলসি ও ডলার সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বললেন চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন তার ভিন্ন প্রতিক্রিয়া।
এই যে পাবলিক ব্যাংকে নিচ্ছে আপনার 122 টাকা করে, তো ডলার যে একটা তারতম্য, ওটাই কি হয়েছে। ডলার দাম যদি কালকে যদি আপনি কমে যায়, এখান থেকে সব কিছু দাম অটোমেটিকভাবে কমে যাচ্ছে।
এদিকে পয়লা মার্চ থেকে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা কমিয়ে 163 টাকায় বিক্রির সরকারের সিদ্ধান্ত বাজারে এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ ক্রেতাদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত অনুষ্ঠানে ওমর খৈয়ামের ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সেলজুক রাজবংশের গুরুত্বপূর্ণ মন্ত্রী নিজামুল মুলকের অবদান এবং শাসন ব্যবস্থা নিশাপুর থেকে স্পাহানে স্থানান্তরের পর তৎকালীন স্পাহানের কিছু চিত্র তুলে ধরেছিলাম। আজকে আমরা খ্রিস্টীয় ১১ শতকে ওমর খৈয়ামের ইস্পাহান গমন এবং জ্যোতির্বিদ্যা ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। এর আগের আলোচনায় আমরা বলেছিলাম যে সেলজুক দরবারের মন্ত্রী খাজা নিজামুল মুলুক এবং সেলজুক রাজা মালিক শাহ ওমর খৈয়ামকে ইস্পাহানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। খৈয়ামের বিজ্ঞান চিন্তাকে কাজে লাগিয়ে তারা ইস্পাহানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র মান মন্দির স্থাপন করতে চেয়েছিলেন এবং সেইখানে তারা এমন একটি ক্যালেন্ডার নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে সময়ের সঠিক হিসাব রাখা যাবে। এ কারণে ইস্পাহান মান মন্দিরে গবেষণা ও পরিচালনার দায়িত্ব খৈয়ামকে দেওয়া হয়েছিল। খৈয়াম তার সময়ের বিখ্যাত বিজ্ঞানী ও গণিতবিদদের একটি দল নিয়ে এই মান মন্দিরে মহাকাশ গবেষণা কাজে নিয়োজিত হন। নক্ষত্রের গতিবিধি অধ্যয়ন করে তারা জিজ নামে একটি বই তৈরি করেন যেখানে মহাকাশে তারার গতিবিধি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। খৈয়াম ও তার দল এমন একটি সৌর ক্যালেন্ডার তৈরি করতে সক্ষম হন যা জালালি ক্যালেন্ডার নামে পরিচিত। এটি এখনও বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য কালপঞ্জি বা ক্যালেন্ডার হিসাবে বিবেচিত। খৈয়ামের উপস্থিতি এবং তার জ্ঞান ও প্রতিভা ছাড়া এই প্রতিনিধি দলের প্রচেষ্টা সম্পূর্ণ হতো না।
ইতিহাস বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সময়। ইতিহাস গবেষণার ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা সম্পর্কে সঠিক ধারণা রাখা ও ঘটনার পরিচিতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা কোনো একটি ঘটনার আদ্যোপান্ত ঐতিহাসিক বিশ্লেষণ করতে প্রয়োজন ঘটনার সঠিক সময় সম্পর্কে জানা। যদি সঠিক সময় সম্পর্কে ধারণা না থাকে বা দুর্বলতা থাকে তাহলে কোনো ঘটনার বিশ্লেষণগুলো স্বাভাবিকভাবে দুর্বল ও ত্রুটিপূর্ণ হবে। সুতরাং ঐতিহাসিক কোনো ঘটনার সময় জানার জন্য ইতিহাস গবেষকদেরকে অবশ্যই ওই যুগের সময় ও অবস্থান সম্পর্কে জানতে হবে, কারণ সব যুগে প্রতিটি জাতি তার ধর্মীয়, জাতীয় ও রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী সময়ের হিসাব ঠিক রাখার জন্য ভিন্ন ভিন্ন কালপঞ্জি ব্যবহার করেছে এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনার সময় বা তারিখ নির্ধারণ করেছে। ইরানের সেলজুক শাসনামলে যে ক্যালেন্ডার ব্যবস্থা চালু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের ইরানে যে সৌর ক্যালেন্ডার চালু রয়েছে তার ভিত্তি হল জালালি ক্যালেন্ডার। এই জালালি ক্যালেন্ডার সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানার চেষ্টা করব।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
জালালি ক্যালেন্ডারের গুরুত্ব অনেক বেশি। এই ক্যালেন্ডারটি সেলজুক আমলে দেশের প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আজও এটি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য এবং কম ত্রুটি প্রবণ ক্যালেন্ডারগুলোর মধ্যে একটি। এ কারণে এবারে এই ক্যালেন্ডার সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। সেলজুক রাজা মালিক শাহের উপাধি ছিল জালালুদ্দিন, এর জন্য ক্যালেন্ডারের নামকরণ করা হল জালালি ক্যালেন্ডার। জালালি ক্যালেন্ডার হল একটি সৌর ক্যালেন্ডার যা জালালুদ্দিন মালিক শাহের শাসনামলে ইস্পাহানের গবেষক দলের প্রচেষ্টায় ইরানের একটি বড় অংশে চালু হয়েছিল। তার আগে আমরা যদি সুদূর অতীতে 224 থেকে 651 খ্রিস্টাব্দে সাসানি যুগে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাব সেই সময়ের রাজাদের রাজস্ব আদায়ের নিজস্ব নিয়ম ছিল এবং কর আদায় শুরু হতো বছরের শুরুতে নওরোজের সময়। তারা সময়ের হিসাব ঠিক রাখার জন্য ইয়াজদ গার্দি ক্যালেন্ডার ব্যবহার করত যেখানে অধিবর্ষ গণনা করা হতো যা ইংরেজিতে লিপিয়ার নামে অধিক পরিচিত।
সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এই সময়কে এক সৌর বছর বলে, কিন্তু ইংরেজি গণনার সুবিধার্থে 365 দিনকে সৌর বছর ধরা হয় এবং প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে 366 দিনে এক সৌর বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বলে, যা ইংরেজিতে লিপিয়ার নামে পরিচিত। ইরানে ইসলামের আগমনের পরও আলাভিয়ানদের দরবারে ইরানের নিজস্ব ও বহু ঐতিহ্য, সংস্কৃতি ও প্রথা প্রচলিত ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে অধিবর্ষ নিয়মটি ইয়াজদগার্দি ক্যালেন্ডারে আর প্রয়োগ করা হয়নি। এতে করে নওরোজ বসন্ত ঋতু থেকে বাদ পড়ে, ফলে কর আদায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর আদায়ের সময় নির্ধারণ নিয়ে ঝামেলায় পড়েন এবং সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়। এ কারণে মোতাওয়াক্কেল ও মোতাজাদ নামে দুই আব্বাসীয় শাসক ইরানিদের পুরনো কালপঞ্জির রীতি অনুযায়ী ইরানি অধিবর্ষ বা লিপিয়ারের কথা ভেবেছিলেন।
আব্বাসীয় শাসকরা বছরের শুরুটা স্থায়ী রূপ নেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালালেও যথাযথ ক্যালেন্ডারের অভাবের কারণে সময়ের সাথে তারা তাল মিলিয়ে চলতে পারেননি এবং বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে অধিবর্ষ বা লিপিয়ারের ভূমিকাকে অবহেলা করার কারণে সেলজুক শাসক মালেকও ঝামেলায় পড়েন। এছাড়া অধিবর্ষ ছাড়া ইরানিদের ইয়ারসগার্দি ক্যালেন্ডার চালু করা হয়েছিল, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল। তখন ইরানিদের জাতীয় বড় উৎসব নববর্ষ বা নওরোজকে বসন্তের প্রথম দিন হিসাবে ধরা হতো না। এ কারণে জনগণের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে নানাবিধ সংকট ও জটিলতা তৈরি হয়েছিল। বছরের প্রাকৃতিক চক্রের সাথে ক্যালেন্ডারের নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় না থাকায় কৃষকদের ফসল রোপণ এবং ফসল কাটার মৌসুমের সাথে কর আদায়ের সময়ের সামঞ্জস্য ছিল না। তাই খাজা নিজামুল মুল্ক এবং মালিক শাহ তখনকার প্রচলিত ক্যালেন্ডার পরিবর্তন করার পাশাপাশি একটি নতুন মহাকাশ গবেষণা কেন্দ্র বা মানমন্দির নির্মাণের চিন্তা করেছিলেন। এই কাজটি করার জন্য ওমর খৈয়ামের নেতৃত্বে একদল বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদকে ইস্পাহানে আসার আমন্ত্রণ জানানো হয়।
শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 2রা মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা করেছে পুলিশ, আটক কয়েকজন, প্রথম আলো। ইত্তেফাকের শিরোনাম, 14 বছরে রাজধানীতে যত ভয়াবহ অগ্নি ট্র্যাজেডি কিন্তু দৃশ্যপট পরিবর্তন হয়নি। যুগান্তর, উল্টো বাড়ছে বিভিন্ন পণ্যের দাম, বিএনপির নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, অভিযোগ কাদেরের মানব জমিন। ভবনটি ছিল যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা বোমা। ডেইলি স্টার বাংলা, কলকাতা শিরোনাম। শনিবার দুপুরে ব্রিগেডের প্রস্তুতি মিছিলে থাকবেন জানিয়েও ফের কুণাল তোপ সুদীপকে, তৃণমূলে আরও ডামাডোল। আনন্দবাজার পত্রিকা। সিএএ নিয়ে অবস্থানকে জানতে চান মতুয়ারা সংবাদ প্রতিদিন। একজোট থেকেই বাংলাকে রক্ষার লড়াইয়ের ডাক সেলিমের গণশক্তি। সন্দেশখালের পাল্টা মণিপুরের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ তৃণমূলের আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বেশিরভাগ দৈনিকে বেইলি রোড ট্র্যাজেডির খবরকে প্রধান শিরোনাম করেছে। প্রথম আলোর শিরোনাম, বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা করেছে পুলিশ, আটক কয়েকজন। এ খবরে লেখা হয়েছে, রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে 46 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেইলি রোডের আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এ সম্পর্কে দৈনিকটির আরও কয়েকটি শিরোনাম তুলে ধরছি। বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজুকের তদন্ত কমিটি গঠিত হয়েছে। বেইলি রোড ট্র্যাজেডি, আমরা মৃত্যু উৎপাদন করি। স্থপতি ইকবাল হাবিব বলেছেন, রেস্তোরাঁয় ভরা ঢাকার এসব ভবন আসলে টাইম বোমা।
বেইলি রোড নিয়ে প্রথম আলোর অপর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, বেইলি রোডের ভবনটিতে আগুনের ঝুঁকি জেনেও কেউ ব্যবস্থা নেয়নি। এ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বেইলি রোডের ভবনটিতে যে আগুনের ঝুঁকি ছিল তা জানত সংশ্লিষ্ট সরকারি সংস্থা, তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভবন কর্তৃপক্ষ গায়ে মাখেনি। মানুষের মৃত্যুর পর বেরিয়ে এসেছে গাফিলতির চিত্র। আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন গতকাল সাংবাদিকদের বলেন, ভবনটিতে কোনো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে 3 বার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগুনের ঝুঁকিও অনুমোদন না থাকার পরও ভবনটিতে 8টি রেস্তোরাঁ চলছিল বছরের পর বছর ধরে। আর প্রথম আলোর সম্পাদকীয় শিরোনাম এরকম, বেইলি রোডের ভবনে আগুন, দায়ী ব্যক্তি ও সংস্থাকে আইনের আওতায় আনুন।
চোদ্দ বছরে রাজধানীতে যত ভয়াবহ অগ্নি ট্র্যাজেডি, ইত্তেফাক এই শিরোনামের খবরে লিখেছে। পুরান ঢাকার নিমতলি, চুড়িহাট্টা ও বনানীর FR টাওয়ারের পর এবার রাজধানীর অগ্নি ট্র্যাজেডির খাতায় যুক্ত হল বেইলি রোড। গত 14 বছরে ঘটে যাওয়া এ 4টি ভয়াবহ আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে 268 জনের। অন্যদিকে মগবাজারের ভবনে বিস্ফোরণে মৃত্যু হয় 12 জনের। এছাড়া বঙ্গবাজার, নিউ মার্কেট সহ গত কয়েক বছরে ঢাকায় বেশ কয়েকটি বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে। আর প্রতিবার আগুন লাগার পর নড়ে চড়ে বসে সরকার, আশ্বাস দেওয়া হয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, কিন্তু দৃশ্যপটে খুব একটা পরিবর্তন দেখা যায় না। নিমতলির অগ্নিকাণ্ডে স্মরণাতীতকালের সবচেয়ে বিভৎস ও করুণ মৃত্যু হয় 124 জনের, চুড়িহাট্টায় 71 জন। কিন্তু অগ্নিকাণ্ডের কিছুদিন যেতে না যেতেই আবার থেমে যায় সব উদ্যোগ। এখন আর কেউ ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কথা বলেন না। শেষ পর্যন্ত প্রকাশ হয়নি সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা। অভিযানও চালানো হয়নি নকশা বহির্ভূত কোনো ভবনের বিরুদ্ধে।
বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বললেন ওবায়দুল কাদের, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বিদেশি রাষ্ট্রদূতকে ভগবান জ্ঞান করে রাজনীতি করছে। বিএনপি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থ বিরোধী অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে আসছে। এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, সরকারের নানা উদ্যোগের পরও ভোগ্যপণ্যের দাম কমার কোনো লক্ষ্য নেই। অথচ রমজান শুরু হতে আর মাত্র 10 দিন বাকি, দাম কমার পরিবর্তে কিছু পণ্যের দাম উল্টো বাড়ছে। সরকার নির্ধারিত দাম কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। নির্ধারিত দাম বাজারে কার্যকর হয়েছে কিনা তা যাচাই বাছাই করারও কেউ নেই। সাধারণ মানুষ অসাধু ব্যবসায়ীদের কাছে একেবারে অসহায়।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আজ কৃষ্ণনগরে জনসভা মোদীর, সিএএ নিয়ে অবস্থান কি জানতে চান মতুয়ারা। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আজকের সভা থেকে মহুয়া মৈত্রকেও নিশানা করে কথা বলেছেন মোদী, কিন্তু বিজেপি যতই কৃষ্ণনগর লোকসভাকে টার্গেট করুন না কেন, একুশের বিধানসভা ভোটের ফলাফলের অঙ্ক বলছে কৃষ্ণনগর কেন্দ্রে যথেষ্ট এগিয়ে তৃণমূল। কোন নির্বাচন এলেই মতুয়া ভোট ব্যাংকের লক্ষ্যে সিএএ কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতারা মতুয়া ভোট ব্যাংকে হাতে রাখতে সিএএ চালুর আশ্বাস দিয়ে যাচ্ছেন। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সকলেই নাগরিক, তাহলে আলাদা করে নাগরিকত্ব কেন। মতুয়াদের উন্নয়নে একাধিক কাজ করেছে রাজ্য সরকার, আর মতুয়ারাও চাইছেন সিএএ নিয়ে বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, অবস্থান স্পষ্ট করুন নরেন্দ্র মোদি।
শনিবার দুপুরে ব্রিগেডের প্রস্তুতি মিছিলে থাকবেন জানিয়েও ফের কুণাল তোপ সুদীপকে তৃণমূলে আরও ডামাডোল, এটি আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এদিকে আজকালের খবরে লেখা হয়েছে সন্দেশখালীর পাল্টা মণিপুরের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ তৃণমূলের। বিস্তারিত খবরে বলা হয়েছে সন্দেশখালীর পাল্টা হিসেবে মণিপুরকে তুলে ধরল তৃণমূল কংগ্রেস, সেখানে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলে বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য। গতকাল আরামবাগে দলীয় সভা থেকে সন্দেশখালের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, চোটের জবাব দিতে হবে ভোটে, এরপরেই আসরের নামে তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে জল পড়ে সন্দেশখালি নিয়ে, মণিপুর নিয়ে তো পড়ে না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে নতুন ধারাবাহিক আলোচনা ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান বাস্তবতা ও ভার্চুয়াল জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
এই অনুষ্ঠানে আমরা ভার্চুয়াল জগতের নানা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো এবং কিভাবে এই জগতের সঠিক ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করব। সবচেয়ে বড় কথা, আমরা হচ্ছি এমন একটি প্রজন্ম যাদেরকে প্রথমবারের মতো তাদের সন্তানকে ইন্টারনেট ও ভার্চুয়াল জগতের সঙ্গে একসাথে প্রতিপালন করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে আমাদের প্রিয় সন্তানদেরকে এই জগতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করব। আমাদের সন্তানদের ভবিষ্যতের চেয়ে আমাদের কাছে আর কোনো কিছু বেশি গুরুত্বপূর্ণ নয় বলে আমাদেরকে এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় বুৎপত্তি অর্জন করতে হবে।
শ্রোতাবন্ধুরা, যে যন্ত্র সঙ্গতি শুনছেন সেটি কি আপনাদের পরিচিত নয়? জি, ঠিক ধরেছেন। আমরা সবাই পিনোকিওকে চিনি, কাঠের তৈরি একটি সহজ সরল পুতুল যার আকাঙ্ক্ষা ছিল মানুষ হওয়ার, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যে চেষ্টার কোনো ত্রুটি করে না, যে কোনো অবিশ্বাস্য কথাও সে বিশ্বাস করে এবং সে অনুযায়ী কাজ করে। আমার মনে হয় বর্তমান সময়ে আমাদের সমাজে পিনোকিওর মতো মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার কথায় অবাক হচ্ছেন? এখনই বিষয়টি খুলে বলছি।
আপনার কি জানা আছে ডোপামিন কাকে বলে? না, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটির প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি। ডোপামিন আপনাকে আনন্দ, তৃপ্তি এবং অনুপ্রেরণার অনুভূতি দিতে মস্তিষ্কের অভ্যন্তরে কাজ করে। স্মৃতি, মেজাজ, ঘুম, শেখা, একাগ্রতা, নড়াচড়া এবং শরীরের অন্যান্য ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে ডোপামিনের ভূমিকা রয়েছে। আনন্দ অনুভূতি তৈরিতে ডোপামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে ডোপামিনের পরিমাণ বেড়ে গেলে মানুষের অন্তরে উচ্ছ্বাস ভাব তৈরি হয়। লক্ষ্যে পৌঁছানোর জন্য ডোপামিন আমাদের মধ্যে সদিচ্ছা জাগ্রত করে এবং লক্ষ্যে পৌঁছে গেলে আমাদেরকে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মস্তিষ্কে ডোপামিনের পরিমাণ বৃদ্ধি করা ও আত্মবিশ্বাসের ঘাটতি প্রতিহত করার জন্য আমাদেরকে নিজেদের জন্য নতুন নতুন লক্ষ্য ঠিক করতে হবে এবং বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে ফেলতে হবে।
এখন কি আপনি ডোপামিন ও পিনোকিওর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলেন? না পেয়ে থাকলে আমি বুঝিয়ে বলছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একবার পিনোকিও খেলনার জগতে যাওয়ার জন্য স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। সে এমন একটি জগতে যেতে চেয়েছিল যেখানে কোনো স্কুল বা লেখাপড়া নেই, যেখানে শিশুরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেলাধুলায় মেতে থাকে। আমার মনে হয় আমাদের গল্পের এই পিনোকিও ডোপামিনের সন্ধানে ছিল। সে ওই জগতে গিয়ে ইচ্ছে মতো খেলাধুলা করে প্রতিদিন নিজের মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি করতে চেয়েছিল। সে যেহেতু জানত যে এ কাজ করার জন্য তার পক্ষে মানুষ হওয়া সম্ভব নয়, তাই সে প্রচণ্ড হতাশায় ভুগত এবং সেই হতাশা থেকেই সে নিজের ডোপামিনের পরিমাণ উচ্চ মাত্রায় বাড়িয়ে দিয়েছিল।
এ কারণে সে নিজের জন্য ছোট ছোট ও বাস্তবায়নযোগ্য লক্ষ্য ঠিক করে নিয়েছিল, কিন্তু সে একথা চিন্তা করে দেখেনি যে এসব ছোট ছোট লক্ষ্য কি তাকে সেই কাঙ্ক্ষিত বড় লক্ষ্যে পৌঁছে দিতে পারবে, নাকি তাকে অন্য কোনো লক্ষ্যে নিয়ে যাবে, কিংবা আদৌ কোনো লক্ষ্যই পৌঁছাতে পারবে না। কিন্তু পিনোকিওর জন্য এসব আসলে কোনো বিষয়ই ছিল না, সে শুধু আনন্দ ও উচ্ছ্বাসে ভেসে যেতে চেয়েছিল। আমরা এখন যে যুগে বাস করছি সে যুগের বহু মানুষ এখন পিনোকিওর মতো হয়ে গেছে। এখানে ভার্চুয়াল জগৎ ও সামাজিক মাধ্যমগুলো পিনোকিওর সেই খেলনার জগতের ভূমিকা পালন করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সামাজিক মাধ্যমগুলোর উদ্ভাবক ও প্রস্তুতকারকরা কখনোই আমাদের মতো এত বেশি সময় সামাজিক মাধ্যমে সময় কাটান না। আপনাদের যদি মনে থাকে, পিনোকিওর খেলনার জগতের সেই কোচ ওয়ানও কখনো খেলনা নিয়ে খেলতো না। কি অদ্ভুত মিল, তাই না?
ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার পেজ থেকে কমেন্ট ও স্প্যামগুলো ডিলিট করার জন্য 12 জনের একটি পর্যবেক্ষণ টিম তৈরি করেছেন। এই কোম্পানির কোনো একজন পরিচালক ফেসবুকে নিয়মিত ঢোকেন না। আপনি কি তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে আনতে পারবেন? পারবেন না। তারা খুব কমই তাদের ফেসবুক পেজে পোস্ট দেন। কেউ কেউ ব্যক্তিগত তথ্য গোপন রাখেন এবং বন্ধুদের তালিকাও প্রকাশ করেন না। এক্স বা সদ্য বিলুপ্ত টুইটারের ফাইন্যান্স সেকশনের পরিচালক নেট সেগাল টুইটারে খুবই কম সময় দেন। তিনি 6 বছর টুইটারে কাজ করেছেন, কিন্তু মাসের সর্বোচ্চ 2 বার টুইট করেছেন। টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক প্যাট্রিক ডোর্সি অন্যদের তুলনায় সামাজিক মাধ্যমে বেশি সময় থাকেন। তিনি টুইটার প্রতিষ্ঠার পর থেকে প্রায় 23,000 টুইট করেছেন। তবে যারা নিয়মিত টুইট করেন, এই সংখ্যা তাদের টুইটের অর্ধেকেরও কম। প্রকৃতপক্ষে তিনি মাঝে মধ্যে টুইটার পেজে প্রবেশ করেন।
ফেসবুকের প্রথম পরিচালক শন পার্কার 2017 সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে বলেন, ভার্চুয়াল জগতের নির্মাতাদের প্রধান প্রশ্ন ছিল এই যে, কিভাবে সুকৌশলে মানুষের সবচেয়ে বেশি সময় ও মনোযোগ আকর্ষণ করা যায়। পার্কার একটি সত্য স্বীকার করে বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য মাঝে মধ্যে আমাদেরকে কিছু ডোপামিন দেওয়া হয়। যেমন ধরুন, আপনি নিজের একটি ছবি আপলোড করলেন, এখন আপনি দেখতে চান যে আপনার বন্ধুদের মধ্যে ঠিক কে কে আপনার ছবিতে লাইক দিল কিংবা কমেন্ট করলো। কি কমেন্ট করলো সেটিও কিন্তু আপনার দৃষ্টি এড়ায় না। যে কোনো পোস্টে এভাবে বেশি বেশি লাইক ও কমেন্ট পাওয়ার জন্য এরপর আপনি নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে থাকেন। এটাই বাস্তবতা নয় কি?
মজার ব্যাপার হচ্ছে, এ ধরনের লাইক ও ডোপামিনের সম্পর্ক ব্যক্তির সঙ্গে ব্যক্তির বাস্তবিক কোনো দেখা সাক্ষাৎ ছাড়াই গড়ে ওঠে। ফলে ভার্চুয়াল জগতে আমাদের মধ্যে এখন লাইক ও কমেন্টের একটি সম্পর্ক গড়ে উঠেছে, যে সম্পর্কের বাস্তব কোনো ভিত্তি নেই। বিশ্বব্যাপী শুরু থেকেই ডোপামিন সমৃদ্ধ ওষুধের অপব্যবহার হয়ে আসছে। ওষুধ শব্দটি উচ্চারিত হলেই আমাদের কল্পনার জগতে কোনো ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপের ছবি ভেসে ওঠে। কিন্তু মনোবিজ্ঞানীরা বিষয়টিকে এভাবে দেখতে রাজি নন। তারা মনে করেন, নিজের মধ্যে প্রয়োজনীয় আনন্দ অনুভূতি সৃষ্টি করা মানে ডোপামিন সমৃদ্ধ ওষুধ সেবন করা।
যাই হোক, আমাদের যে ডোপামিনের প্রয়োজন রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটি আমরা কিভাবে অর্জন করব সেটি অনেক গুরুত্বপূর্ণ। ডোপামিন সমৃদ্ধ ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তা উপকার বয়ে আনবে। ভার্চুয়াল জগতও আমাদের জন্য ততক্ষণ পর্যন্ত উপকার বয়ে আনবে যতক্ষণ তার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। কোনো অবস্থাতেই আমাদের নিয়ন্ত্রণ ভার্চুয়াল জগতের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কিভাবে আমরা ভার্চুয়াল জগৎকে নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়েই আমরা এই ধারাবাহিকে আলোচনা করব। আশা করি সবগুলো পর্বে আপনাদের সঙ্গ পাব।
ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানে সামরিক বিস্ময় প্রদর্শন করার হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। গাজায় কয়েক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় 7 ইহুদিবাদী পণবন্দী নিহত হয়েছে বলে খবর দিল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে পেঁয়াজের উচ্চমূল্য কমাতে চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আসা শুরু হবে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু। এবং ভারতে বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএর বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
تهران نخوسوم ایران